exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
শুনছেন এবিসি রেডিও 89.2 FM। কুয়াশায় সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শর্মি। আর আজকে রয়েছে কুয়াশা এক্সফাইলস এর সত্য কাহিনী এবং কুয়াশার গল্প। আজকে কুয়াশা এক্সফাইলস শুনুন সত্য ঘটনা, স্কুল গার্ল কিলার। আসুন তাহলে আজকের কুয়াশা এক্সফাইলস শুনি স্কুল গার্ল কিলারের গল্প, আর তারপর আবারও ফিরে আসছি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন কুয়াশা
এক্সফাইলস।
জুন 1991 সালে শনিবার, কানাডার ওন্টারিওর সেন্ট ক্যাথরিন শহরের কাছেই একটা আবাসিক এলাকা, পাশে মাঝারি আকারের শান্ত একটা লেক, নাম লেক গিবসন। সেখানকার জেলেরা সেই লেক থেকেই সাধারণত মাছ ধরে। একদিন প্রতিদিনকার মতো মাছ ধরতে গিয়ে একটা জেলে দেখলো পানিতে শক্ত একটা জিনিস ভাসছে। প্রথমে ভাবে হয়তো কোনো ময়লা আবর্জনা, কেউ ভুল করে ফেলে রেখে গেছে। কিন্তু একটু কাছে যেতে দেখে সেটা আসলে একটা কংক্রিটের বাক্স। জেলে সেটা তুলে নিয়ে খুলে দেখে, দেখলো ভেতরে একটা মানুষের লাশের কিছু অংশ। নায়াগ্রা রিজিওনাল পুলিশ ঘটনাস্থলে এসে এই লাশ সম্পর্কিত আরো প্রমাণ খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজি শেষে সেখান থেকে মোট 8টা কংক্রিটের বাক্স খুঁজে পায়, যার প্রতিটাতেই ছিল মানুষের মৃতদেহের অংশ। সব লাশগুলি ছিল তরুণীদের, যাদের বয়স 14 বছর থেকে 24 বছরের মতো হবে। তাদের মধ্যে একটি লাশ শনাক্ত করা যায়, মেয়েটির নাম লেসলি ম্যাফি, বয়স 14 বছর, কাছে একটি শহর বার্লিংটনে থাকত সে। গত 2 সপ্তাহ থেকে সে নিখোঁজ। ঠিক যেদিন লেসলির মৃতদেহ খুঁজে পাওয়া যায় সেদিনই এক তরুণ যুগল বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। বিয়েটা সেখানকার অন্য সব বিয়ের মতোই স্বাভাবিকভাবেই হয়। কোন 21 বছর বয়সী কার্লা হোমলকা আর বর 26 বছর বয়সী পল বার্নার্ডো, এই দম্পতিকে দেখতে একদম পারফেক্ট মনে হতো। কিন্তু তবু কার্লার পরিবার মনে করত পল কার্লার উপযুক্ত না, সে কোনোভাবে কার্লার সাথে বেইমানি করছে। কিন্তু আসল ঘটনা ছিল এর চেয়েও ভয়ঙ্কর। 1992 সালের 16 এপ্রিল কার্লা হোমলকা আর পল বার্নার্ডোর বিয়ের 1 বছরও হয়নি তখন। 15 বছর বয়সী এক কিশোরী ক্রিস্টেন ফ্রেঞ্চ তার শহর সেন্ট ক্যাথরিন্স থেকে নিখোঁজ হয়। আরো 2 সপ্তাহ পর অর্থাৎ 30 এপ্রিল একটা লোক খ্রিস্টানের লাশ খুঁজে পায় বার্লিংটন শহরের এক রাস্তার পাশে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় সে। পুলিশ লাশ নিয়ে গিয়ে ময়নাতদন্ত চালিয়ে দেখে খ্রিস্টানকে ধর্ষণ করা হয় প্রথমে, তারপর অনেক মারধর করে, আর অবশেষে শ্বাসরোধ করে মেরে ফেলা হয় তাকে। তার লাশ যেখানে ফেলা হয় তার কিছু দূরেই ছিল লেসলি মাফির কবর, যে মারা যায় প্রায় 1 বছর আগে। পুলিশ একজন FBI পুলিশ অফিসার গ্রেগ ম্যাকরেরি এই কেসটাকে খাটিয়ে দেখতে বলে। সে সবকিছু দেখে ধারণা করে এই দুজনের মৃত্যুর কোনো যোগসূত্র থাকতে পারে, আর যদি এই দুইটা খুন একই মানুষ করে থাকে তাহলে এটা কোনো আনাড়ির কাজ না, একজন অভিজ্ঞ বা সিরিয়াল কিলারের কাজ হওয়ার সম্ভাবনাই বেশি। কার্লা হোমলকা যখন প্রথম পল বার্নার্ডোর সাথে পরিচিত হয় তখন সে 17 বছর বয়সী হাই স্কুলে পড়া এক তরুণী। সে পড়ালেখার পাশাপাশি একটা পেট স্টোরে পার্ট টাইম কাজ করত, আর পল বার্নার্ডো ছিল 23 বছর বয়সী এক তরুণ, যে কিনা ভবিষ্যতে অ্যাকাউন্টেন্ট হবার ট্রেনিং নিচ্ছিল, আবার সেই সাথে ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছিল। 1987 সালের 17 অক্টোবর কার্লাস স্কারোবোরোর একটি শহরে পেট ফুড বা পশু পাখির খাবারের বিষয়ে একটা কনভেনশনে অংশগ্রহণ করেছিল। কনভেনশন শেষে সে তার সহকর্মী একটা রেস্টুরেন্টে বসে হালকা নাস্তা করছিল আর গল্প গুজব করছিল। ঠিক তখনই সে রেস্টুরেন্টে গিয়ে ঢুকল পল। রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে তার চোখ পড়ল কার্লার দিকে, অন্যদিকে কার্লাও তাকিয়ে ছিল তার দিকে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট এর মতো। তাদের দুজনকে দুজনের ভালো লেগে যায়। পল উচ্চতা 6 ফিট লম্বা, দেখতেও বেশ সুদর্শন। সেখান থেকেই তাদের কথাবার্তা, তারপর একটা সম্পর্ক শুরু হয়ে যায়। 1987 সালের অক্টোবর যখন কার্লা পলকে প্রথম দেখে সেটা ছিল লাভ এট ফার্স্ট সাইট। কার্লা বিশ্বাস করত 23 বছর বয়সী পলই ছিল তার স্বপ্নের রাজপুত্র, কিন্তু আসলে পল ছিল কালো আর কুয়াশাচ্ছন্ন রহস্য ঘেরা একজন মানুষ, আর কার্লা তাকে এতটাই ভালোবেসে ফেলে যে সে তার জন্য সবকিছু করতে রাজি ছিল। 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় সোনালী ছিলেন কার্লা। দেখতে যেমন সুন্দরী তেমনি স্কুলে সে অনেক পপুলার ছিল। সেন্ট ক্যাথরিন্স এর লেকের পাশেই তার বেড়ে ওঠা। হাই স্কুলে কার্নেল পপুলার হওয়ার সুবাদে অনেক বয়ফ্রেন্ডও ছিল, কিন্তু তাদের কেউই পলের মতো ছিল না। পলের ম্যাচুরিটি আর গুড লুকিং দুটোই কার্নার খুব পছন্দের ছিল। সে তাদের বন্ধুদের সাথে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে খুব গর্ব করে বলে বেড়াত। তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট পল বার্নার্ডো, ছোটবেলায় মায়াবী আর মিষ্টি হাসির এই ছেলেটা যে কারো মন জয় করে নেওয়ার ক্ষমতা রাখত, কিন্তু সে হাসির পেছনে লুকিয়ে আছে এমন এক শিশু যার ছোটবেলা কেটেছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে। তার বয়স যখন 16 বছর, তখন তার বাবা জানতে পারে যে পল তার নিজের ছেলে না। এই নিয়ে তাদের পরিবারে অনেক ঝামেলা চলতে থাকে। একই সময় পল তার আশেপাশের বাড়ির জানালা দিয়ে চুরি করে মেয়েদের দেখতে শুরু করে। এটাকে বয়সের কৌতূহল বলা যেতে পারে। বয়স বাড়ার সাথে সাথে এই কৌতূহলটা চলেও যায়, কিন্তু পলের বেলায় হয়েছে তার উল্টোটা। বয়স বেড়ে গেলে তার এই কৌতূহল আরো খারাপ রূপ ধারণ করে, এবার সেটা মারাত্মক রূপ ধারণ করল। 1993 সালের সেপ্টেম্বরে যখন পল বার্নার্ডো ইউনিভার্সিটি অফ টরন্টোতে ক্লাস করা শুরু করল, তখন সে তার সহপাঠী ও প্রতিবেশীদের প্রিয় পাত্র হয়ে যেতে শুরু করল। কারণ তার ব্যবহার আর আচার আচরণ ছিল খুবই নম্র আর ভদ্র, সবার সাথে খুব বন্ধুসুলভ আচরণ করত। সে সবাইকে বিপদে আপদে সাহায্য করত। তাকে দেখে বোঝাই যেত না যে এই সুন্দর হাসির মুখোশের পেছনে কতটা ভয়ঙ্কর পশু লুকিয়ে থাকতে পারে। 1988 সালের এক বসন্তে স্ক্যারোবোরোর রাস্তায় এক মানুষ শিকারী ঘুরে বেড়াচ্ছিল নিশ্চিন্তে। এর মধ্যে সে শহরে 7 জন তরুণীর উপর হামলা করা হয়েছে। সেই শিকারী যে কোনো তরুণীকেই ধরে নিত, বাসে, রাস্তায় কিংবা পার্কে, কোনো জায়গায় তাকে থামানো যেত না। যেই তরুণীকে তার ভাল লাগত তাকেই ধরে নিয়ে যেত রাস্তার পাশে কোনো জঙ্গল কিংবা গাছপালার আড়ালে, আর তারপর চলত মারধর আর ধর্ষণ। কিন্তু তাদের কাউকে খুন করা হয়নি। হামলার এক পর্যায়ে জ্ঞান হারালে সেখানে ফেলে আসা হতো তাদেরকে। মেট্রোপলিটন টরন্টো পুলিশ ডিপার্টমেন্ট সেই 7 জন তরুণীর স্টেটমেন্ট নেয়, কিন্তু তাদের উপর রাতে হামলা করার ফলে কেউই হামলাকারীর ব্যাপারে সঠিক কোনো কিছু উল্লেখ করতে পারে না। কিন্তু সবাই একটা কথাই বলে যে হামলাকারী অনেক উঁচা লম্বা, হালকা রঙের চুল আর অনেক সুন্দর ছিল দেখতে। এছাড়াও আরেকটা জায়গায় সবাই একই কথা বলে যাচ্ছে, সেটা হচ্ছে হামলাকারী তাদের নিজেদের সম্পর্কে নোংরা কথা বলত আর না বললে মারধর করত। পুলিশ একটা রেপিস্টের খোঁজে লেগে গেল। তারা DNA স্যাম্পলস কালেক্ট করতে লাগলো। তারা এই ধর্ষণকারীকে নাম দিল স্কারবোরো রেপিস্ট। 1987 সালে যখন কার্লার পলের সাথে প্রথম দেখা হয়, তখন সেই শহরে ইতিমধ্যে 3 জন তরুণীর উপর হামলা চলে, আর এই 3 তরুণীর উপর হামলা স্কারবোরো রেপিস্টের কাজই বলে ধারণা করা হয়। কার্লা কখনোই এমন কিছু চিন্তা করেনি যে তার প্রেমিকের সাথে এসবের কোনো সম্পর্ক থাকতে পারে। পল তার প্রেমিকা কার্লাকে খুব ভালোবাসত, সময়ে অসময়ে তাকে ছোট ছোট অনেক সারপ্রাইজ দিত, কখনো ফুলের তোড়া, কখনো চকলেট, আবার কখনো ছুটির দিনে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া। এসব দেখে কার্লা আরো বেশি পলের প্রেমে পড়ে যায়। তাদের সম্পর্ক আস্তে আস্তে আরো মজবুত হতে থাকে। পল প্রায় কার্লাদের বাসায় যেত। কার্লার বাবা মাও তাকে খুব পছন্দ করত। তারা কার্লার চেয়ে পলের বয়সে বড় হওয়াটাকে খুব একটা সমস্যা মনে করল না। 1989 সালের স্প্রিং এ কার্লা কলেজ পাশ করে বের হয়ে যায়। সেই বছরের ডিসেম্বরে কার্লা আর পল দুজন মিলে একটা ট্রিপে চলে যায় নায়াগ্রা ফলসে। সেখানে গিয়ে পল কার্লাকে প্রপোজ করে যে তাকে বিয়ে করতে চায়, সেটা জানিয়ে কার্লা খুব সানন্দে রাজি হয়ে যায়। আর এই বিয়েতে তাদের বাবা মায়ের কোনো আপত্তি ছিল না। 1991 সালের বসন্তের একদিনে তাদের বিয়ের তারিখ ঠিক হয়। পুলিশ কার্বোরো রেপিস্টের একটি সম্ভাব্য স্কেচ মিডিয়াতে রিলিজ করে, আর সেই সম্ভাব্য স্কেচটা দেখতে পায় পলের বেস্ট ফ্রেন্ড। স্কেচটা দেখে সে অবাক হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফোন দিয়ে জানায় যে তাদের কাছ থেকে রিলিজ হওয়া স্কেচটা দেখতে কিছুটা তার বন্ধু পল বার্নার্ডোর সাথে মিল রয়েছে। সেই বছরের ডিসেম্বর মাসের মধ্যে পুলিশ স্টেশনে অসংখ্য ফোন কল চলে আসে, সবারই একই কথা, তারা পুলিশের দেওয়া স্কেচের সাথে পল বার্নার্ডোর অনেক মিল খুঁজে পায়। পুলিশ পল বার্নার্ডোকে জিজ্ঞেস করবার জন্য ডেকে পাঠায়, কিন্তু ততদিনে পল স্কারবোরো ছেড়ে সেন্ট ক্যাথরিন্সে বসবাস করা শুরু করে, আর কার্লা তার মা বাবার সাথে থাকতে শুরু করে যতদিন না পল সেন্ট ক্যাথরিন্সে নিজের একটি বাসা নেয়। এদিকে স্কারবোরো রেপিস্টের কেসটা কিভাবে যেন ধামাচাপা পড়ে যায়। কিন্তু কিছুদিন পর সেন্ট ক্যাথরিন্সের একটা ঘটনা সবাইকে আবার ভাবতে বাধ্য করে। কার্লার ছোট বোন ট্যানি, যার বয়স 15 বছর, ছোট্ট মেয়েটা সবসময় পলকে তার বড় ভাইয়ের মতো মনে করত, কিন্তু খুব তাড়াতাড়ি এই মেয়েটা পলের নজরে পড়ে যায়। পল তার প্রতি কার্লার ভালোবাসার সুযোগ কাজে লাগিয়ে তার কাছে এক ভয়ঙ্কর আবদার করে বসে। তার সাথে সম্পর্কের পর সে জানতে পারে যে কার্লা আসলে ভার্জিন না। তাই সে কার্লাকে বলে সে এমন একজন চাই যে ভার্জিন, আর সেই মেয়েকে কার্লাকেই খুঁজে বের করে দিতে হবে। সে কার্লাকে এটাও বলে যে তার খুব কাছের কাউকে যেন খুঁজে বের করে, আর কার্লার কাছে ভার্জিন বলতে শুধু একজনই ছিল, আর সেটা হচ্ছে তার ছোট বোন ট্যামি। পলকে খুশি করার জন্য কার্লা তার ছোট বোন ট্যামিকে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে রাজি হয় যেন পল তাকে ধর্ষণ করতে পারে। এটা পলের জন্য হবে কার্লার পক্ষ থেকে ক্রিসমাস গিফট। 1990 সালের 23 ডিসেম্বর ক্রিসমাস সবার সাথে কাটানোর জন্য কার্লার মায়ের বাড়িতে চলে আসে পল। সেদিন রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে কার্লা তার ছোট বোন ট্যামিকে তাদের রুমে ডেকে নিয়ে যায় ককটেল খাওয়ানো আর গল্প করার কথা বলে। কিন্তু ট্যামি তো আর জানত না যে তার বড় বোনের আসল উদ্দেশ্য কি। কার্লা তার ছোট বোন ট্যামির ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, তারপর সেই ড্রিঙ্ক পান করার পরপরই ট্যামি জ্ঞান হারিয়ে ফেলে, আর তখনই পল তাকে ধর্ষণ করে, আর কার্লা রুমের এক পাশে থেকে পুরো দৃশ্য ক্যামেরায় ভিডিও করে। একসময় পল কার্লাকে আদেশ করে তাদের সাথে যোগ দেওয়ার জন্য। কোনো কিছু না ভেবে শুধুমাত্র পলকে খুশি করার জন্য সেইতেও রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর ট্যামির হালকা জ্ঞান ফেরে, সে সম্পূর্ণ চোখ না খুলেই বমি করতে শুরু করে। কার্লা তখন ক্যামেরা লুকিয়ে ফেলে। ট্যামির অবস্থা খারাপ দেখে ভয় পেয়ে 911-এ কলও করে সে। দ্রুত অ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। দুদিন হাসপাতালে অজ্ঞান থাকার পর 25 ডিসেম্বর মানে ক্রিসমাস ডের সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়। ডাক্তার তার মৃত্যুর কারণ স্বাভাবিক বলেই ধরে নেয়। ট্যামির গালে একটা ছোট্ট পোড়া দাগ দেখলেও তারা সেটা তেমন নজরে নেয়। কেউ ভাবতেই পারেনি যে ছোট বোনের এই মৃত্যুতে তার নিজের বড় বোন জড়িত থাকতে পারে। মা বাবাও তাদের ছোট মেয়ের মৃত্যুকে একটা অ্যাক্সিডেন্ট হিসেবে ধরে নেয়। এক মাস পর কার্লার পল কার্লার মায়ের বাসা থেকে শিফট হয় তাদের নিজেদের বাসায়। সেন্ট ক্যাথরিন্স এর কাছে পোর্ট ডালহৌসি অন্টারিওতে একটা দোতলা বাংলো কিনে নেয় তারা। বাইরে থেকে দেখতে খুব সুখী দম্পতি মনে হয় তাদের, কিন্তু ঘরের দরজার ভেতর পল আস্তে আস্তে তার হিংস্রতা প্রকাশ করতে থাকে। একসময় পল কার্লাকে বলে দেয় যে সেই আসলে স্কারবোরো রেপিস্ট। কার্লা সব শুনে তাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবে, কিন্তু পল তাকে ভয় দেখায় যে সে তাকে ছেড়ে চলে গেলে ট্যামির মৃত্যুর সত্যটা সে তার বাবা মাকে বলে দেবে। এই ভয়ই কার্লাকে পলের কাছে আটকে রাখে। এদিকে প্রায় 2 মাস আগে পল পুলিশকে তার ডিএনএ স্যাম্পল দিয়ে আসে, কিন্তু সেটা এখনো পড়ে আছে ফরেন্সিক ল্যাবে। তখন ডিএনএ টেস্টের বিষয়টা নতুন এসেছে মাত্র, খুব দ্রুত এর পরীক্ষা বা রেজাল্ট বের করাটা কঠিনই ছিল। আর স্কারবোরো রেপিস্টের সন্দেহ প্রায় 100 লোকের ডিএনএ স্যাম্পল কালেক্ট করে পুলিশ, তাই একটা একটা করে সব টেস্ট করতেও তাদের সময় লাগছিল। 1991 সালের 15 জুন কার্লার পলের বিয়ের 2 সপ্তাহ আগে একদিন মাঝরাতে কার্লা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন পল কার্লাকে ঘুম থেকে ডেকে তুলে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আর সেই সারপ্রাইজটা হচ্ছে 14 বছর বয়সী লেসলি মাফে। পল লেসলিকে তুলে নিয়ে আসে তার নিজের বাড়ির পেছনের উঠোন থেকে। বাসা থেকে ড্রিঙ্কে আর স্মোক করা নিষেধাজ্ঞায় থাকায় লেসলিকে সে সিগারেটের লোভ দেখে তার গাড়িতে তুলে বাড়িতে নিয়ে আসে। পলের আসল উদ্দেশ্য ছিল লেসলিকে তার সেক্স স্লেভ করে রাখা, কিন্তু লেসলির ভাগ্যে লেখা ছিল আরো ভয়ঙ্কর কিছু। 15 জুন 1991 পোর্ট ডালহৌসি অন্টারিও কার্লার পলের দোতলা বাড়িতে তারা 2 জন মিলে 14 বছর বয়সী লেসলি ম্যাফিকে আটকে রাখে। তারপর তার উপর ধর্ষণ আর নিপীড়ন চলতে থাকে। শুধু তাই না, এসব দৃশ্য কার্লা তাদের ক্যামেরা ধারণ করে রাখতে থাকে। ধরে আনা 24 ঘন্টার ভিতরে তারা লেসলি ম্যাফির উপর অমানসিক অত্যাচার চালিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। শুধু তাই না, কার্লার পল 2 জন মিলে লেসলি ম্যাফির মৃতদেহ কেটে টুকরো টুকরো করে, তারপর কংক্রিটের বাক্সে ভরে। এরপর সেটা তাদের বাড়ির প্রায় পাশেই লেক গিপসনে ফেলে দিয়ে আসে। 29 জুন 1991 সালে কার্লা হোমোলকা আর পল বার্নার্ডো প্রায় 100 জন পরিবার আর তাদের বন্ধুদের সামনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। অন্যদিকে ঠিক একই দিনে জেলেরা লেক থেকে উদ্ধার করে লেসলি ম্যাফির মৃতদেহ। পুলিশ একজন এফবিআই প্রোফাইলার ক্রেগ ম্যাকিউরির কাছে লেসলি ম্যাফির খুনিকে খুঁজে বের করতে সাহায্য চায়। প্রায় 2 বছর আগে তাকেই স্কারবোরো রেপিস্ট কেসে সাহায্য করতে বলা হয়েছিল। সে কিনা পুলিশ কেউই স্কারবোর রেপিস্টের সাথে লেজি মাফির মৃত্যুর কোন সম্পর্ক থাকতে পারে এই নিয়ে কোনো চিন্তাই করেনি। একদিন নায়াগ্রা পুলিশ লেজি মাফির মৃত্যুর পেছনে খুনিকে খুঁজে বের করার প্রমাণ খুঁজতে থাকে, আর অন্যদিকে কার্লা শুরু করে তার নতুন সংসার। কিন্তু কিছুদিনের মধ্যে কার্লা বুঝতে পারে যে বিয়ে করলে তার স্বামীর ভার্জিন মেয়ের প্রতি আগ্রহ কমেনি। কার্লার ছোট বোনের মৃত্যুর পরেও সে কার্লাকে বলতে থাকে ট্যামের বান্ধবীদের মধ্যে থেকে কাউকে এনে দিতে। কার্লা পলের প্রতি ভালোবাসা আর ট্যামের মৃত্যুর সত্য ঘটনা ফাঁস হয়ে যাবে এই ভয়ে তরুণীদের ছলা কলা দেখিয়ে তাদের বাসায় নিয়ে আসতে থাকে। ট্যামিকে যেভাবে ড্রিঙ্কসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে ধর্ষণ করা হয়েছিল, অন্যদেরও ঠিক একইভাবে ধর্ষণ করা হয়। কিন্তু এই মেয়েগুলো ট্যামের মতো ওভারডোজড হয়ে মারা যায় না, এই ব্যাপারে খেয়াল রাখে কার্লা। রাত শেষ হলেই তাদেরকে গাড়িতে করে কোনো এক জায়গায় ফেলে আসত, আর সেই মেয়েগুলো জ্ঞান ফেরার পর কিছুই মনে করতে পারত না। আর এইসব ধর্ষণের দৃশ্য কার্লা ক্যামেরায় ধারণ করে রাখত। এই ভিডিও টেপগুলো ছিল পলের কাছে একটা ট্রফির মতো। 16 এপ্রিল 1992 সাল, পল আর কার্লা বিকেলবেলা ড্রাইভে বের হয়। তাদের উদ্দেশ্য নতুন কোনো সেক্স লাইফ খুঁজে বের করা। নিজেদের বাড়ি থেকে বেশ কিছু মাইল দূরে গিয়ে তারা 15 বছর বয়সী খ্রিস্টান ফ্রেঞ্চকে স্কুল থেকে বাসায় ফিরতে দেখে। তারা মেয়েটির একটু সামনে গিয়ে গাড়ি থামিয়ে দেয়। মেয়েটি তাদের গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কার্লা তার কাছে দিক নির্দেশনার সাহায্য চায়। রাস্তা চেনানোর উদ্দেশ্যে খ্রিস্টান তাদের গাড়িতে ওঠে। তারপর পল দ্রুত গাড়ি চালিয়ে খ্রিস্টানকে তাদের বাড়িতে নিয়ে আসে, এবং অল্প কিছুক্ষণের মধ্যেই খ্রিস্টানের নিখোঁজ সংবাদ ছড়িয়ে পড়ল সেখানে। সেখানকার পুলিশ খোঁজাখুঁজি শুরু করে দিল সাথে সাথে। ঘটনাস্থলে থাকা কিছু মানুষ পুলিশকে জানায় তারা খ্রিস্টানকে এক দম্পতির সাথে গাড়িতে উঠতে দেখেছিল। পুলিশ সন্দেহ করে এটা লেজলি মাফির খুনের কাজ হতে পারে। তারা খুব দ্রুত একটা টাস্ক ফোর্স তৈরি করে যার নাম দেয় গ্রিন রিবন টাস্ক ফোর্স। ইতিমধ্যে খ্রিস্টানের বাবা মিডিয়া কনফারেন্সে আসে এবং সবাইকে জানিয়ে দেয় তার একমাত্র মেয়ে খ্রিস্টানকে যেভাবেই হোক খুঁজে বের করা হবে। এদিকে পল আর কার্লা খ্রিস্টানকে বেশ কিছুদিন আটকে রাখে, আর এর মধ্যে তার উপর চালায় ধর্ষণ আর শারীরিক নির্যাতন, আর সেই সাথে সেগুলো ভিডিও করে রাখে কার্লা। অবশেষে তারা খ্রিস্টিনকেও শ্বাসরোধ করে হত্যা করে। 30 এপ্রিল 1992 সাল, খুঁজে পাওয়া যায় খ্রিস্টিনের মৃতদেহ। পলের মৃতদেহ ফেলে দিয়ে আসে তাদের বাড়ি থেকে প্রায় 30 মাইল দূরের একটা শহর বার্লিংটনে, লেজলি মাফির কবরের পাশে। 1993 সালের জানুয়ারিতে কোনো এক বিষয়ে ঝগড়া করে পল কার্লাকে নির্মমভাবে মারে, ফলে সাথে সাথে কার্লাকে ভর্তি হতে হয় হাসপাতালের ইমার্জেন্সি রুমে। একই সাথে 2 বছর আগে স্কারবোরো রেপিস্ট কেসে নেওয়া ডিএনএ স্যাম্পলগুলো পরীক্ষা করা শেষ হয়। প্রমাণিত হয় যে পল বার্নার্ডোই স্কারবোরো রেপিস্ট। কার্লা কিছুটা সুস্থ হওয়ার পর পুলিশ তার সাথে যোগাযোগ করে তার স্বামীর ডিএনএ স্কারবোরো রেপিস্ট কেসের সাথে মিলে যাওয়া নিয়ে কথা বলতে। পুলিশ এটাও সন্দেহ করতে থাকে যে পল বার্নার্ডোই লেজলি মাফি আর ক্রিস্টিন ফ্রেঞ্চের মৃত্যুর সাথে জড়িত। কার্লা ভয় পেয়ে যায় যে পুলিশ তাদের ব্যাপারে সব জেনে গেছে, তাই সে তার মায়ের বাসায় গিয়ে বাবা মাকে সব সত্যি কথা বলে দেয়। তারপর সে একজন উকিল হায়ার করে। সে তাকে জানায় যে তার স্বামীর সব তথ্য সে পুলিশকে জানাবে যদি তারা এই খুনের জন্য তাকে কোনো শাস্তি না দেয়। পুলিশ এই প্রস্তাবে সোজাসুজি কোনো উত্তর দেয় না। এরপর কার্লা পুলিশকে সব খুলে বলে। সে আরো বলে যে তার স্বামী তাকে প্রাণের ভয় দেখিয়ে বাধ্য করত এসবে অংশ নিতে। অবশেষে 1993 সালের 17 ফেব্রুয়ারি পুলিশ পল বার্নার্ডোকে আটক করে। তারপর 28 জুন তাকে আর কার্লাকে কোর্টে নেওয়া হয়। কোর্টে কার্লাকে পেশ করা হয় একজন নির্যাতিত স্ত্রী হিসেবে, যাকে জোর করে তার স্বামী তার নিকৃষ্ট কর্মকাণ্ডের সাথে জড়িত করে। কোর্ট কার্লাকে 12 বছরের কারাদণ্ড দেয়। কিন্তু পল বার্নার্ডোর শাস্তির ব্যাপারে তারা কোনো কিছু গণমাধ্যমে প্রকাশ করে না। কার্লাকে আগস্ট মাসে টিংসন প্রিজন ফর ওমেনে পাঠানো হয়। জেলে থাকাকালীন সময় কার্লা তার স্বামী পল বার্নার্ডোকে ডিভোর্স পেপার পাঠায়। 18 মে 1995 সাল, পল বার্নার্ডোর ট্রায়ালের দিন। কানাডার ইতিহাসে সবাইকে তাক লাগানো পল বার্নার্ডোর কোর্টে ট্রায়াল শুরু হয়। পল বার্নার্ডোর তৈরি করা সব ভিডিও প্রমাণগুলো দিয়ে সে ট্রায়াল শুরু হয়। ভিডিওগুলো দেখার পর কেস একটু অন্যদিকে মোড় নেয়। জাজ দেখতে পায় যে কার্লা নিজের ইচ্ছেতেই পল বার্নার্ডোর সাথে ধর্ষণ আর নির্যাতনে অংশ নেয়। তার মানে এতদিন সে পুলিশের কাছে মিথ্যে কথা বলে আসছিল। 1995 সালের 19 জুন কার্লা কোর্টে যায় তার প্রাক্তন স্বামী পল বার্নার্ডোর বিরুদ্ধে সাক্ষী দিতে। সে কোর্টকে জানায় যে সেও বাকি সব মেয়েদের মতো একজন ভিকটিম ছিল। এক পর্যায়ে কোর্টে ভিডিও টেপগুলো দেখানো হয়। সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে সে নিজের ইচ্ছাতে এসব করেছে। 1995 সালের 1 সেপ্টেম্বর 31 বছর বয়সী পল বার্নার্ডো সব খুনের জন্য অপরাধী প্রমাণিত হয়। 14 জন মেয়ের ওপর হামলা ও ধর্ষণ, সেই সাথে 3টা খুন। পল বার্নার্ডোকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় সেদিন, যেখানে সে জামিনের কোনো সুযোগ পাবে না। কার্লা পুলিশদের প্রথমে মিথ্যে কথা বললেও পুলিশ তাদের মাঝে হওয়া এগ্রিমেন্ট বাতিল করেনি। অনেকেই মনে করে পল বার্নার্ডোর চেয়ে কার্লা আরো বেশি হিংস্র। পুলিশের সাথে হওয়া কার্লার সেই ডিলটাকে কানাডাবাসী দ্য ডিল উইথ দ্য ডেভিল বলে আখ্যায়িত করে। 2005 সালের 4 জুলাই 35 বছর বয়সে কার্লা জেল থেকে মুক্তি পায়। যদিও সে তার শাস্তি সম্পূর্ণ করে মুক্তি পায়, তবুও অনেকেই মনে করে এর চেয়েও আরো বেশি শাস্তি তার প্রাপ্য ছিল। কার্লা সবকিছু ভুলে আবার স্বাভাবিকভাবে তার জীবন শুরু করে। 2007 সালের ফেব্রুয়ারি মাস, মুক্তি পাওয়ার প্রায় 2 বছর পর কার্লা একটা ছেলে সন্তানের জন্ম দেয়। মাঝে মাঝে আমরা কোনো বিবেক বিবেচনা না করেই মোহের বশে এরকম অনেক ভয়ানক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাই। পরে কি হবে তা নিয়ে খুব একটা ভাবি না, কিন্তু সত্য কখনো পিছু ছাড়ে না। কোন অপরাধ করে আমরা সেটাকে যত চাপা দেওয়ার চেষ্টা করব, সেই অপরাধ তত বড় হয়ে সবার সামনে এসে দাঁড়াবে। এটাই প্রকৃতির নিয়ম। বন্ধুরা, এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা এক্স ফাইলস এর স্কুল গার্ল কিরারের সত্য ঘটনা, যা এতক্ষণ ধরে প্রচারিত হল। আর এখন সময় হয়ে গেছে কুয়াশার মূল গল্পে যাবার। আজকের গল্পটি লিখেছেন আমাদের জন্য জাসিয়া বিদ্যাস্বামী। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব এখন শুনি, তারপরে আবারও ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শারমিন। রায়হান গুলশানের বাসা ছেড়ে উত্তরা নতুন বাসায় এসেছে খুব বেশি দিন হয়নি তখনও। নতুন বাসায় আসার পর থেকেই তার মন টিকছিল না। বাবা থাকে দেশের বাইরে আর মা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। সকালে চলে যায় অফিসে, আসে একদম রাতে। সারাদিন বাসায় একাই থাকতে হয় রায়হানকে। আগের বাসায় ওখানকার বন্ধুদের সাথে অনেক হৈহুল্লোড় করে সময় কাটিয়ে দিত। যেদিন ক্লাস থাকতো না সেদিনই সব বন্ধুরা মিলে ছাদে পিকনিক করত, আর রাতে লোডশেডিং হলে তো কোনো কথাই নেই, গিটার নিয়ে ছাদে গানের আসর বসে যেত। কিন্তু এখানে আসার পর থেকে কাউকে ছাদে উঠতেই দেখা যায় না। রায়হানের দম বন্ধ হয়ে আসতো ঘরে থাকতে থাকতে। কথায় আছে না, যায় দিন ভালো আর আসে দিন খারাপ। প্রতি মুহূর্তে এই কথাটার মানে হাড়ে হাড়ে টের পাচ্ছিল রায়হান।
কিরে বাবা, ঘুমাচ্ছিস? খেয়েছিস রাতে?
তুমি কখন এলে মা?
এই তো একটু আগে। ওর খেয়ে নে, কতবার মানা করেছি, না খেয়ে ঘুমাবি না।
আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আসো, একসাথে খাই।
ঠিক আছে। কি করলে আজকে সারাদিন?
দূর ভালো লাগে না, কলেজ থেকে এসে সারাদিন বাসায় বসেছিলাম।
এবারে কারোর সাথে কথা হয়নি?
কাউকে তো দেখি না।
কি করবো বল, এই বাসাটা তো ভার্সিটি আর আমার অফিসের একদম কাছে। আগের বাসা থেকে আমার অফিসে যাতায়াত করা কষ্ট হয়ে যেত খুব, জার্নি অনেকটা ক্লান্ত করে দিত। আর তোর জন্য তো এখন সুবিধা হয়।
হ্যাঁ মা, সব ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে একটু বোর লাগে। এই যা,
রায়হানের ফ্ল্যাটটা ছিল একদম উপর তলায়, মানে কেউ ছাদে উঠলেই তার হাঁটার শব্দ পাওয়া যেত ওদের ফ্ল্যাট থেকে। তাই রায়হান যতক্ষণ বাসায় থাকতো প্রায় পুরো সময়টাই কান পেতে থাকতো ছাদে কারো পায়ের শব্দ পাওয়া যায় কি। এই একা বাসায় অবস্থিত একজন বন্ধু তার খুব প্রয়োজন। একদিন রাত প্রায় 9টা বাজে, যখন লোডশেডিং চলছিল, হঠাৎ রায়হান শুনতে পেল কে যেন ছাদে হাঁটছে। সে খুশি হয়ে ছাদে দৌড় দিল, মনে মনে ভাবছে এখন থেকে তারা আর একা লাগবে না। অথচ ছাদে গিয়ে দেখলো কেউ একজন ছাদের দোলনায় বসে আছে। একটু কাছে গিয়ে বুঝলো একটি মেয়ে। মেয়েটার চেহারা খুব ভালো বোঝা যাচ্ছিল না, চাঁদের অল্প আলোয় যতটুকু বোঝা গেল মেয়েটা খুব রূপবতী। রায়হান এগিয়ে গিয়ে তার সাথে কথা বলতে থাকে।
হাই, তুমি কোন ফ্ল্যাটে থাকো?
দোতলায়। তুমি নতুন এসেছ?
হ্যাঁ। তোমার নাম কি?
সাদা।
গোলাপি কারো নাম হতে পারলে সাদা কেন নয়?
কিছু বললে?
না, আমি রায়হান। আচ্ছা, তুমি কিসে পড়ো?
আমাকে যেতে হবে এখন, একটু পরেই কারেন্ট চলে আসবে। কিরে, কোথায় গিয়েছিলি?
ছাদে গিয়েছিলাম। জানো মা, আমি তো এতদিন ভাবতাম এই বাড়িতে বোধ হয় আমার সমান কেউ থাকে না, কিন্তু আজকে ছাদে গিয়ে দেখি একটা মেয়ে, আমার বয়সেরই হবে হয়তো।
আচ্ছা, তারপর?
তারপর আর কি, কিছু না।
হয়েছে, আর বলা লাগবে না। ফ্রেশ হয়ে নে, তোর খাবার তোর রুমে পাঠাচ্ছি।
আমার রুমে কেন, তুমি খাবে না?
আজ অফিসে আমার এক কলিগের মেয়ের জন্মদিন ছিল, আমি সেখান থেকে খেয়ে এসেছি।
ওকে।
তার পরদিন রাতে যখন ঘড়ির কাটা 9টা ছুঁই ছুঁই করছে, তখন রায়হান অধীর আগ্রহে বসে আছে কখন লোডশেডিং শুরু হবে। রাত 10টা বেজে গেছে, রায়হানের রীতিমতো রাগ উঠতে শুরু করেছে তখন, কারণ এই বাসায় আসার পর থেকে এমন একটা দিন যায়নি যেদিন রাত 9টার সময় লোডশেডিং হয়, আর আজকে কারেন্ট যাওয়ার কোনো নামই নেই। এই কথা ভাবতে ভাবতে তার রুমের লাইট অফ হয়ে গেল, কারেন্ট চলে গেল। রায়হান সাথে সাথে ছাদে চলে যায়। মনে মনে তার একটাই ইচ্ছা, সাদাকে দেখবে। কিন্তু কোথায় সাদা? ছাদে কেউ নেই। দোলনায় বসে ওর অপেক্ষা করতে থাকে রায়হান। একবার ভাবে ওকে গিয়ে ডেকে নিয়ে আসবে ছাদে একসাথে বসে গল্প করার জন্য। পরে মনে হলো ওর বাসায় যদি কিছু মনে করে। এসব চিন্তা করতে করতে দোলনা থেকে উঠে ছাদের এক পাশে গিয়ে দাঁড়ায় রায়হান। ভরা পূর্ণিমার রাত, কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে থাকার পর পেছন ফিরে তাকাতেই দেখে সাদা দোলনায় বসে আছে। চাঁদের আলো বেশি থাকায় ওকে আজকে আরো স্পষ্ট দেখা যাচ্ছে। মুখে স্নিগ্ধ ভাব, টানা ভ্রু, খোলা চুল সব মিলিয়ে অসাধারণ, একদম মায়া লেগে যাবার মতো।
আজকে আসতে দেরি করলে যে?
আমার জায়গায় তুমি বসেছিলে যে, তাই এতক্ষণ আসতে পারিনি।
এটা তোমার জায়গা?
হ্যাঁ।
আচ্ছা, তুমি সবসময় এমন গম্ভীর হয়ে থাকো কেন? একটু হেসে কথা বলতে পারো না? এই তো এখন ঠিক আছে। একটা গান শুনবে?
তুমি শোনাবে?
হ্যাঁ, একটু ওয়েট করো, আমি গিটারটা নিয়ে আসি। এই যে গিটার নিয়ে এসেছি। আরে কোথায় গেল? ধর, এত তাড়াতাড়ি চলে গেল কেন? ওকে নিয়ে একটা গান লিখেছিলাম, ভেবেছিলাম গানটা আজকে ওকে গেয়ে শোনাবো। কে কে ওখানে? কে সাদা? তুমি এখানে কিভাবে? কোথায় যাচ্ছ? দাঁড়াও, এত রাতে ছাদে যাচ্ছ কেন? রেলিং এর এত কাছে যেও না।
আমি চলে যাচ্ছি, সময় হয়ে যাচ্ছে।
কোথায় যাচ্ছ?
আমি তোমাকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু যাই, ভালো থেকো।
সাদা,
কি হয়েছে?
না, কিছু না, স্বপ্ন দেখেছে।
ও, আমি ভাবলাম। আচ্ছা, একটু পানি খেয়ে ঘুমিয়ে পড়।
ঠিক আছে মা।
সকালে নাস্তা এত কম খেলে চলে?
খেতে ইচ্ছে করে না তো মা।
তো আজকে ক্লাস নেই তাই না? কি করবি সারাদিন?
দেখি কি করা যায় ভাবছি। আচ্ছা, আমি দেখছি।
খালা আছে বাসায়?
হ্যাঁ আছে, ভেতরে যাও।
খালা, বাড়িওয়ালা খালা মা আমারে বাড়াইছে। আজকা নামাজের পর খালু আর বাইরে যাইতে করছে, মিলাদ আছে।
কিসের মিলাদ?
খালা আমার ছোট মাইয়া 40 আজকা।
আচ্ছা, খালু তো নেই, গিয়ে বল তোর ভাইয়া চলে আসবে।
আচ্ছা, আমি গেলাম তাইলে।
এই শোনো,
যে
মেয়েটার নাম কি ছিল?
কোন মাইয়া?
আরে আজকে যার 40।
ও, আফার নাম আছিল সাদা। কি যে সুন্দর আছিল ভাইজান, একেরে পরিলাল।
কিভাবে মারা গেছেন জানো?
ও মা, কি কয়, আমি জানুম না তো কেদাই জানবো, সাত টেকা লাভ দিয়া মরছিল, তই কেন মরছে এইটা কেউ জানে না, জায়গা কান আছে।
আমি কি শুনছি?
কার জন্য অপেক্ষা করছো?
তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কে তুমি, কি চাও?
আমি কেউ না, কিচ্ছু চাই না আমি।
শুধু আমি কেন তোমাকে দেখতে পাই?
আছে, এখনই বলা যাবে না।
তুমি আত্মহত্যা করেছিলে? কথা বলছো না কেন?
ওরা আমাকে বাঁচতে দেয়নি।
কারা?
বাসায় যাও, তোমার মা চলে এসেছে, অপেক্ষা করছে তোমার জন্য, আবার দেখা হবে।
এরপর বেশ কিছুদিন সাদার সাথে রায়হানের দেখা হল না। এদিকে রায়হানের মন ছটফট করতে থাকে, তাকে যে আসল ঘটনাটা জানতেই হবে। কেমন হতে পারে সাদার সাথে, যার কারণে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল? আসলে রায়হানি কেন ওকে দেখতে পায়, নাকি এর সাথে কোনো ভাবে সে নিজেও জড়িত?
এমে, তোমার সাথে একটু কথা বলা যাবে?
জি জি ভাইজান, কোন
বাড়িওয়ালার ছোট মেয়ে মানে সাদা, ওর ব্যাপারে কিছু জানো?
কোন ব্যাপার?
মানে ওই যে আত্মহত্যা করেছে বা এই ধরনের কিছু?
না না না, আমি কিছু জানি না।
আমার মনে হচ্ছে তুমি জানো, বলো আমাকে।
কাউরে কোয়েন না কিন্তু, একজনের ভালোবাসতো, মেলাদিনের সম্পর্ক আছিল। তাকে ঘটনার কিছুদিন আগে আফরে দেখতাম, সারাদিন খালি কান্দে, ঘরের মধ্যে পাত্তিরি ভাইয়া দরজা লাগায় খালি কান করে, খাইতে করলে খায় না, বাইরে বোঝাইত না, কি যে হয়েছিল কি জানি।
আচ্ছা, তুমি কি সেই ছেলেটাকে চেনো?
আন্নান ভাই, তাই আইতো আমাকে বাড়ি, কয়েকটা বাড়ি বাজেই হ্যাগো বাড়ি, খুব ভালো করে চিনি।
আমাকে একটু সেখানে নিয়ে যেতে পারবে?
আচ্ছা চলেন। এই বাড়িতে থাকে।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এখন যেতে পারো। থ্যাংক ইউ।
কে আপনি?
এ বাড়িতে আদনান নামের কেউ কি থাকে?
আপনি কে হন ওনার?
আমি আরো একসাথে পড়ি, অনেকদিন ধরে ক্লাসে আসছে না, ফোনটাও বন্ধ, তাই খোঁজ নিতে এলাম।
তোমরা এক ক্লাসে পড়ো? কিভাবে? আমি যতদূর জানি আদনানের তো পড়াশোনা শেষ, আর ও এখন ফটোগ্রাফার।
মানে ওই তো আমরা একসাথে ফটোগ্রাফির ক্লাস করি আর কি।
ও আচ্ছা আচ্ছা, বেশ, তুমি দেখছি খুব ভালো বন্ধু। এই যে সামনে ফ্ল্যাটটাতেই থাকে ও, অনেকদিন ধরে আমিও দেখছি না ওকে, হয়তো ঢাকার বাইরে কোনো ট্রিপে গিয়েছে, প্রায় হুটহাট করে কোথায় কোথায় যেন চলে যায়, এখানে একা একা থাকে তো, তাই আর কোনো বাড়তি চিন্তা নেই।
আচ্ছা কবে গেছে বলতে পারেন?
3-4 দিন হবে। তুমি চিন্তা করো না, চলে আসবে হয়তো কিছুদিনের মধ্যেই, এক সপ্তাহের বেশি থাকে না ও কোথাও।
জি জি, আচ্ছা ঠিক আছে, আসি তাহলে।
ঠিক আছে, এসো এবার।
কেমন আছো? অনেকদিন পর এলে।
কি খুঁজে বের করতে চাইছো তুমি?
তোমার মৃত্যুর কারণ।
তাতে তোমার লাভ?
জানি না, কিন্তু আমাকে জানতেই হবে।
আমাকে জিজ্ঞেস করলেই তো পারো।
তাহলে বলো আমাকে।
এসবের মধ্যে তুমি জড়িও না, আমার লড়াই আমাকে একাই লড়তে দাও।
কিন্তু কিসের লড়াই? তুমি আমাকে কিছু পরিষ্কার করে বলছো না কেন?
সময় হোক।
আপনার নাম কি আদনান?
হ্যাঁ, আপনি?
আমি রায়হান। আপনি আমাকে চিনবেন না, আপনার সাথে একটু কথা বলতে পারি?
কি বিষয়ে?
আপনি সাদাকে চেনেন?
কোন সাদা?
এই যে কয়েকটা বাড়ি বাদেই ওর বাসা।
ও হ্যাঁ চিনি। কেন,
ওর সাথে আপনার কেমন সম্পর্ক ছিল যদি একটু বলতেন?
আরে আপনি তো খুব আজিব লোক, চেনা নেই জানা নেই, হুট করে এসে আমার পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন করছেন।
মানে আসলে
দেখুন, আমি এখন একটু ব্যস্ত, বিরক্ত করবেন না। কে? তো রাতে আর কে এলো? আরে কেউ তো নেই, তাহলে কলিং বেল বাজালো কে? দেখ ভুল শুনেছি বোধ হয়, ঘুমটা যখন ভেঙেছেই একটা সিগারেট খেয়ে নি, তাহলে পরের ঘুমটা আর একটু ভালো হবে।
স্মোকিং এর বদ অভ্যাসটা তোমার এখনো গেল না তাই না?
ম্যান এন্ড হিজ হ্যাবিট নেভার চেঞ্জেস, এই মহান উক্তিটা কার বলো তো?
এটা কোনো উক্তি না, তুমি নিজেই বানিয়ে বললে।
অবশ্যই এটা একটা উক্তি, বহু বছর আগের বুড়োরা কিছু একটা বললেই সেটা উক্তি হয়ে যায়। তবে আমি কিছু বললে কেন হবে না?
আজ আমাকে দেখতে কেমন লাগছে বলো তো?
খুব সুন্দর, তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি সম্পূর্ণটাই আমার মস্তিষ্কে। আমি খেয়াল করেছি যখন আমার খুব একা লাগে তখন তুমি আসো, তার মানে আমার মস্তিষ্ক আমার একাকিত্ব দূর করার জন্য তোমাকে নিয়ে আসে আমার সামনে, এক এক সময় এক এক পেশে।
তুমি বদলালে না, এরকম অগোছালো কথাই বলে গেলে আজীবন, আমার শুনতে অবশ্য ভালোই লাগে।
কি বিশ্বাস হলো না? আমার কাছে আরো কিছু ব্যাখ্যা আছে, যেমন দেখো আজ তুমি পরেছো সাদা রঙের একটা শাড়ি, কপালে কালো টিপ, চোখে কাজল দিয়েছিলে খুব যত্ন করে, কিন্তু এখন তা ছড়িয়ে গেছে, দেখে মনে হচ্ছে খুব কান্না করেছো তুমি, মাথা এলোমেলো করে বাঁধা কপাল, দেখে মনে হচ্ছে এক্ষুনি খুলে যাবে। তোমাকে এখন দেখতে ঠিক প্রথম যেদিন দেখেছিলাম সেদিনের মতো লাগছে।
আমাদের প্রথম দেখার কথা মনে আছে তোমার?
হ্যাঁ, তুমি 21 ফেব্রুয়ারির দিন তোমার ভার্সিটির প্রোগ্রাম শেষ করে বাসায় ফিরছো, তখন একদল চিন্তাইকারী তোমার ফোন ব্যাগ সব নিয়ে পালালো, আর তুমি সেই রাস্তার পাশে বসে কান্না করছিলে,
আর তুমি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলে, আমাকে দেখে থামলে, তারপর জিজ্ঞেস করলে কি হয়েছে, আমি বললাম, তারপর তুমি আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেলে।
হ্যাঁ, তোমাকে দেখে খুব মায়া হয়েছিল, আমার ক্যামেরাটা সেদিন ছিল না আমার সাথে, থাকলে খুব ভালো হতো, এরকম জেনুইন এক্সপ্রেশন সচরাচর পাওয়া যায় না, একদম একটা মাস্টারপিস হয়ে যেত। আমার সিগারেট খাওয়া শেষ, এখন আমি ঘুমাতে যাব, তুমি এখন আমার কল্পনা থেকে বিদায় নিতে পারো, আরেকদিন এসো।
গুড মর্নিং আদনান, শান্তির সময় শেষ, এখন কাজ শুরু।
হ্যালো,
তুই এখনো ঘুম থেকে উঠিস নাই, তাড়াতাড়ি ওঠ, ইভেন্ট শুরু হয়ে গেছে সেই কখন, আমি একা পুরোটা কভার দিতে পারছি না।
কিছুক্ষণ আগে উঠলাম, আসছি আমি, 20 মিনিট লাগবে।
আচ্ছা, আমার জন্য ক্যামেরার একটা এক্সট্রা ব্যাটারি নিয়ে আসিস।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাই। আমার ক্যামেরাটা কোথায়? আমার ও এই তো পেয়েছি, একবার চেক করে নেই। আরে সাদার এই দুটো ছবি এখানে এলো কি করে? তার মানে কি কাল রাতে? না এ কি করে সম্ভব? ওকে যে আমি, সেটা তো পুরোটাই আমার মনের কল্পনা, তাহলে ওর সাদা শাড়ি পরা ছবি আমার ক্যামেরায় এলো কি করে? কে কে?
আমি।
সোনা তুমি কাঁদছো কেন?
আমার ভালো লাগে না, কষ্ট হয় ভীষণ।
চিন্তা করো না, আমি আছি তো।
না তুমি নেই, কেউ নেই।
আছি আমি, আছি আমি।
কিরে বাবা কি হয়েছে তোর?
না কিছু না মা, দুঃস্বপ্ন দেখেছি।
তোর কি কিছু হয়েছে? কদিন ধরে খুব অস্থির অস্থির লাগছে তোকে,
আবার প্রায় দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যাস। কোন সমস্যা থাকলে বল আমাকে।
কিছু হয়নি মা, এমনি।
শুনেছি কোনো কিছু নিয়ে খুব দুশ্চিন্তা করলে এমন হয়। তুই কি তোর পরীক্ষা নিয়ে খুব টেনশন করছিস, নাকি ক্লাসে কেউ তোকে বিরক্ত করছে? শুনেছি ভার্সিটিতেও আজকাল দলাদলি হয়।
না, সেরকম কিছু না মা।
আচ্ছা, কিন্তু কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে বলবি, আমি হেল্প করব তোকে।
আমি জানি মা, তুমি চিন্তা করো না।
শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM। শেষ হয়ে গেল কুয়াশার প্রথম পর্ব, আর শুরু হয়ে যাবে এক্ষুনি কুয়াশার দ্বিতীয় পর্ব। তাই আমরা কোনো কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের গল্পের দ্বিতীয় পর্বে। আপনার সঙ্গে আছেন আর ডি শর্মিনের, আর শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM।
আপনি আবার এসছেন?
জি, খুব অল্প কিছু কথা ছিল আমার।
আচ্ছা ঠিক আছে, আসুন। বসুন এখানে। কফি, চা?
না না, থ্যাংক ইউ।
এখন বলুন কি জানতে চাইছেন?
সাদাকে তো আপনি চেনেন, ওর সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল?
ভালো সম্পর্ক ছিল।
আমি আসলে আরো বেশি কিছু জানতে চাচ্ছিলাম।
আচ্ছা শুনুন তাহলে, প্রায় 3 বছর আগের কথা। একদিন রাস্তায় হুট করে ওর সাথে দেখা হয়ে গেল, সেখান থেকেই পরিচয়। আমাদের দুজনের বাসা কাছাকাছি হয়, তাই আমাদের দেখা হতো। প্রথম থেকেই আমার ওকে খুব ভালো লেগেছে। ওর হাসিটা ছিল খুব মায়া করা, ও নিজেও আমাকে ভালোবেসে ফেলে। আমি ওকে কিছু বলার আগেও আমাকে মনের কথা বলে দেয়। ব্যাস আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, সবকিছু একদম ঠিকঠাক মতোই চলছিল। কিন্তু
কিন্তু ও আত্মহত্যা করে, তাই তো?
হ্যাঁ।
আত্মহত্যা কেন করলো?
মেয়েটার ভীষণ রাগ আর জেদ ছিল, এই রাগের মাথাতেই।
মানে
এই সম্পর্ক 3 বছরের মতো কেটে যাবার পর একদিন ও আমাকে বলল আমার ওকে বিয়ে করতে হবে। আমি বললাম সময় হলেই বিয়ে করব, এত তাড়াহুড়া কিসের? কিন্তু না, ও কিছুতেই রাজি হয় না। আমি একজন শখের ফটোগ্রাফার, একটা ফটোগ্রাফি স্কুলে ক্লাস নেই, আর মাঝে মাঝে কিছু ইভেন্ট করি। সময় পেলে আর হাতে কিছু টাকা হলেই ঘুরতে চলে যায় ঢাকার বাইরে। এভাবে অগোছালো জীবন কাটাতে পছন্দ করি আমি, তাই এর মাঝে এখনই বিয়ে সংসার এগুলো টানতে যাচ্ছিলাম না। আর ওদিকর পড়াশোনাটাও তো শেষ করা দরকার। আমি কত বললাম, বুঝালাম ওকে, কিন্তু কোনো লাভ হলো না। ওর জেদ ও রাখবেই, তবে এরকম কিছু করবে তা কখনো ভাবিনি আমি।
আচ্ছা,
আপনি ওকে চিনেন কিভাবে?
না মানে ওদের বাড়িতে নতুন উঠেছি আমরা।
বুঝেছি, এত কৌতূহলে জড়াবেন না, আপনার ভালোর জন্যই বলছি, পরে এর থেকে আর বেরিয়ে আসতে পারবেন না।
আপনার কথা ঠিক বুঝলাম না।
না কিছু না,
আমি আজ উঠি তাহলে। ধন্যবাদ আপনাকে।
ইউ আর ওয়েলকাম।
বাহ সুন্দর তো এই ছবিটা, কাদের ছবি? আপনার সাথের মেয়েটা আর ছোট্ট বাচ্চাটাকে?
ওরা আমার রিলেটিভ, বাট দ্যাটস নান অফ ইউর বিজনেস।
কি জানলে?
তুমি এরকম হঠাৎ করে আসো কেন? যখন ইচ্ছা তখন, তোমার মন মতো।
আমি তো সবসময় তোমার সাথেই থাকি।
তাহলে তো জানোই উনি কি বলেছে আমাকে।
তোমার কি মনে হয়?
তুমি কাজটা ঠিক করনি সাদা, সামান্য রাগ আর জেদের বসে।
থাক আর বলতে হবে না। আচ্ছা তোমার কি সেই সব কথা সত্যি বলে মনে হয়? সব বিশ্বাস করছো তুমি? গেলাম আমি।
কিরে বাবা, কাঁদছিস না কেন?
চিন্তা করছি মা।
কি নিয়ে চিন্তা করছিস?
একটা গল্প লিখছি, রহস্য গল্প। গল্পের শুরুটা হয় একটা ছেলে আর একটা মেয়ের প্রেম দিয়ে, কিন্তু কিছুদিন পর ছেলেটা মেয়েটার সম্পর্কে ভয়ানক একটা তথ্য জানতে পারে, যা বদলে দেয় সবকিছু। ছেলেটা এখন হন্য হয়ে ঘুরছে সত্যটা জানার জন্য, কিন্তু এই সত্যটা শুধু একটা মাত্র মানুষ জানে। ছেলেটা সেই মানুষটাকে খুঁজেও বের করে, একটু চেষ্টা করে সে ঘটনার সত্যিটাও জানতে পারে। কিন্তু মেয়েটা বলছে সে নাকি মিথ্যা বলেছে।
মেয়েটা তাহলে সত্যটা বললে পারে?
এখানেই তো রহস্য মা।
তুই কি চাচ্ছিস?
আমি গল্পটা শেষ করতে চাই।
আচ্ছা শোন, তোর লেখা গল্পটা আবার পর। আমার মনে হচ্ছে তুই এখানে কিছু একটা মিস করে যাচ্ছিস। গল্পটা একটু অন্যভাবে চিন্তা কর, আর একটু ভেতরে গিয়ে দেখ কিছু পাস নাকি। মাঝে মাঝে আমাদের প্রশ্নের মধ্যে এর উত্তর লুকিয়ে থাকে।
ভেবে দেখতে হবে মা।
কে ওখানে?
সরি, তোমার প্রিয় মগটা ভেঙে ফেললাম।
তুমি
কেন চিনতে পারছো না আমাকে? নাকি এখানে আমার আসা নিষেধ?
তুমি এখনো বেঁচে আছো?
ভালোবাসা বেঁচে থাকে মনে চিরকাল অনন্তকাল, তুমি তো বলেছিলে।
হ্যাঁ,
তাহলে আমি কেন বেঁচে থাকবো না? ভালোবাসো নি আমাকে?
হ্যাঁ বেঁচেছি।
মিথ্যে খবরদার, এরকম মিথ্যে কথা আর বলবে না।
আমি মিথ্যা বলছি না।
নীলি কেমন আছে?
না, দেখো তুমি ওদের কিচ্ছু করবে না।
ভারী মিষ্টি মেয়েটা।
কি চাও তুমি?
তোমাকে।
প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে দাও, একা থাকতে দাও।
চলে যেতে বলছো?
হ্যাঁ। আরে মামনি আমার।
কি মিস্টার, এতক্ষণে আপনার ঘরে ফেরার সময় হলো?
একটা ইভেন্ট ছিল, শেষ হতে দেরি হয়ে গেল। তোমরা হুট করে কিছু না জানিয়ে?
অনেকদিন তোমার সাথে দেখা হয় না বাবু, তোমাকে মিস করছিল অনেক, তাই ভাবলাম দুজনে মিলে তোমাকে সারপ্রাইজ দিতে চলে আসি।
খুব ভালো করেছো। আমিও তোমাদের ওখানে যাবো ভাবছিলাম। তোমার অফিস?
এবার লম্বা ছুটি নিয়ে এসেছি, অনেকদিন পুরো ঢাকা শহরটা ঘুরে দেখা হয় না।
কি বলো, আমি আরো সমুদ্র দেখবার জন্য ওখানে যেতে যাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, কখন এসছো? ঘরে তো আমি রান্না করে যাইনি, তোমরা থাকো আমি ডিনার কিনে নিয়ে আসি।
একদম চিন্তা করো না, আমরা এসেছি অনেকক্ষণ হয়েছে, আমি অলরেডি রান্নাও করে ফেলেছি, তুমি ফ্রেশ হয়ে এসো।
টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর।
আন্টি আন্টি, আমাকে একটা ছড়া শোনাও না।
কি ছড়া শুনতে চাও তুমি?
হাট্টি মাতিম।
হাট্টি মাতিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাতিম টিম।
মিলি মামনি, তুমি এখনো জেগে আছো?
হ্যাঁ বাবা, আন্টি আমাকে ছড়া শোনাচ্ছে।
কোন আন্টি?
ওই যে।
হ্যালো
মিলি মামনি, তুমি তোমার মায়ের কাছে যাও, তোমাকে ঘুম পাড়িয়ে দেবে।
আচ্ছা বাই বাই আন্টি,
টাটা।
তোমার সমস্যাটা কি? কি চাও তুমি? তোমাকে আমি মানা করেছি, মিলির কাছে যেও না।
আহা, রাগ করছো কেন তুমি? নাকি ভয় পাও?
আমি কেন ভয় পাবো?
জানি না।
তুমি আমার কিচ্ছু করতে পারবে না।
আমি তোমার কিচ্ছু করতে পারবো না, কিন্তু।
কিন্তু কি?
কিছু না, সময় হলেই সব জানতে পারবে। তোমার মেয়ে কিন্তু আমাকে খুব পছন্দ করে।
মানা করছি কিন্তু আমি।
আমার সাথে ধমকের সুরে কথা বলবে না, আর কখনো যেন না শুনি। কি ফুটফুটে একটা মেয়ে, আমারও তো এমন ইচ্ছে ছিল।
নিশ্চয়ই আমি পাগল হয়ে যাচ্ছি, না হলে যে নেই তাকে আমি কেন বারবার এভাবে দেখি? কিভাবে কথা বলি আমি তার সাথে? না, কিছু একটা করা লাগবে আমার, এভাবে আর থাকা যাচ্ছে না।
আদনান, এসো এসো। তা হঠাৎই পাগলের ডাক্তারের কাছে কি মনে করে?
জি স্যার, না মানে।
আরে বসো, সমস্যার কথা পরে শুনছি, আগে বলো কি খাবে।
কিছু খাবো না স্যার।
এই বিকেলবেলা আমার এক কাপ কফি খাওয়ার অভ্যাস আছে, তোমার জন্য দিতে বলবো নাকি এক কাপ?
আচ্ছা।
সিগারেট চলবে?
জি একটা।
আরে তুমি দেখি খুবই দুশ্চিন্তার মধ্যে আছো, চিল ম্যান, টেনশন ফ্রি থাকো, লাইফ ইজ টু হ্যাভ ফান উইদাউট এনি ওয়ারিজ। বলো কেমন আছো, ছবি তোলা কেমন চলছে তোমার?
জি সুকান্ত স্যার ভালো, তবে একটা সমস্যা হচ্ছে কিছুদিন ধরে। আমি আগে ভাবতাম এটা হয়তো আমার মনের ভুল, মাঝে মাঝে আমরা যেমন মন খারাপ থাকলে কিংবা কোনো কিছু ভালো না লাগলে আমাদের প্রিয় মানুষের একটা অবয়ব দাঁড় করায় আমাদের চোখের সামনে, ঠিক সেরকম আমিও মেয়েটাকে কল্পনা করতাম। প্রায় সময় আমার যখন একা একা ভালো লাগত না, ওকে নিয়ে আসতাম, টুকটাক কথা বলতাম, কিন্তু না, এক রাতের ঘটনা আমার পুরো ধারণাটাকে পাল্টে দিল।
সেটা কি?
এক রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, আমি উঠে একটা সিগারেট জ্বালাই, তারপর আমার কল্পনায় নিয়ে আসি ওকে, সাদা রঙের একটা শাড়ি পরিয়ে, অনেক কথাই বলি, তারপর ঘুমোতে চলে যায়। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি ওর কিছু ছবি আমার ক্যামেরাতে। এটা কি করে সম্ভব?
আচ্ছা বুঝলাম, মেয়েটাকে চেনো কিভাবে তুমি?
ওর সাথে আমার সম্পর্ক ছিল।
ছিল, এখন নেই?
না, মেয়েটি মারা গেছে।
ওহ আই এম সরি, কিন্তু কিভাবে?
সুইসাইড।
মেয়েটির সুইসাইডের জন্য কি তুমি নিজেকে দোষী মনে করছো?
এটাই কি স্বাভাবিক? না,
স্বাভাবিক আর অস্বাভাবিক বলতে কিছু নেই, সবই আমাদের নিজেদের কাছে। যেমন ধরো একজন পাগল বা মানসিক রোগী যেগুলো করবে সেগুলো দেখতে আমাদের কাছে অস্বাভাবিক মনে হলেও তার কাছে কিন্তু ব্যাপারগুলো খুবই স্বাভাবিক। এখন তোমার সাথে সম্পর্ক ছিল যে মেয়েটির, সে আত্মহত্যা করেছে, ওরই আকস্মিক মৃত্যু তোমার মস্তিষ্ক ঠিক মেনে নিতে পারছে না, যার ফলে বার বার তাকে তোমার সামনে এনে দাঁড় করাচ্ছে। এগুলো সব হ্যালুসিনেশন কিংবা আমাদের সাবকনশিয়াস মাইন্ডের ইমাজিনেশন। মৃত্যু শোকটা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে, চিন্তা করো না।
এমনটা শুরুতে আমিও ভেবেছিলাম, কিন্তু আপনি তাহলে আমার ক্যামেরায় আসা ও ছবিগুলোর কি ব্যাখ্যা দিবেন?
এটা তো আরো ইজি, তোমার ক্যামেরাতে ওর সেই ছবিগুলো অনেক আগে থেকেই ছিল, তুমি নিজেই সেগুলো তুলেছিলে, কিন্তু এখন মনে করতে পারছো না?
না স্যার, আমি ওর এরকম ছবি কখনোই তুলিনি।
আচ্ছা ঠিক আছে, মানলাম মানলাম তুমি ওর সেই ছবিগুলো আগে কখনো তোলনি, কিন্তু তার মানে কি দাঁড়ায়? তুমি বলতে চাইছো যে ও এখনো বেঁচে আছে, নাকি এটা বলতে চাইছো যে ভূত প্রেত হয়ে ও তোমার সামনে ঘুরে বেড়ায়?
আমি জানি না।
আসলে এই সবই আমাদের সাবকনশিয়াস মাইন্ডের খেলা, এরকম আমাদের প্রায় হয়। আমরা আমাদের প্রিয়জনের বিচ্ছেদ কিংবা মৃত্যু ঠিক মেনে নিতে পারি না, তখন এরকম গল্প সাজাই নিজেদের অজান্তেই। হয়তো তুমি নিজেই ছবিগুলো তুলেছিলে, কিন্তু তোমার মাইন্ড তোমাকে বারবার বলছে যে তুমি সেগুলো তোলনি, যেন পরে ছবিগুলো দেখে তোমার মনে হয় যে আসলেই ও বেঁচে আছে। বেশি টেনশন নিও না, শান্ত হও, সাডেন শকের কারণে এমনটা হয়, এটা কিছু সময়ের ব্যবধান মাত্র, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমার প্রচুর রেস্ট দরকার, কিছু মেডিসিন লিখে দিব, নাকি তুমি নিজেকে সামলে নিতে পারবে? তুমি আমার অন্য কোনো সাধারণ পেশেন্ট হলে এটা জিজ্ঞেস করতাম না, কিন্তু তুমি আমার স্টুডেন্ট ছিলে একসময়, মানসিকভাবে বেশ শক্ত তুমি, আমার মনে হয় এই সমস্যা থেকে তুমি নিজেই বের হয়ে আসতে পারবে।
জি স্যার, আমি আসি তাহলে।
আদনান মনে ভীষণ দ্বিধা নিয়ে সাইকোলজিস্টের বাসা থেকে বেরিয়ে যায়। বারবার তার মনে হতে থাকে যে সাদাকে দেখতে পাওয়া কি আসলে তার মনের ভুল, নাকি সত্যিই আবার ফিরে এসেছে। কিন্তু এটা কি করে সম্ভব? মৃত মানুষ কি কখনো ফিরে আসতে পারে? আদনান ভয় পাচ্ছে, কারণ সাদার মৃত্যুর পেছনে লুকিয়ে আছে এক রহস্য যা শুধু আদনানই জানে। আর যদি সাদা আসলেই ফিরে থাকে, তাহলে আদনানের জন্য খুব বড় একটা বিপদ হয়ে যাবে। তাই যে করেই হোক আদনানকে এর একটা সমাধান করতেই হবে।
জি।
ও আপনি?
হ্যাঁ, কেমন আছেন আপনি?
জি ভালো। আপনি হঠাৎ আমার বাসার সামনে?
আপনার সাথে একটু কথা ছিল।
জি বলুন।
এখানেই কোথাও গিয়ে বসি?
ওকে, আমার বাসায় চলুন। চা কফি কিছু খাবেন?
না থ্যাংক ইউ। আমি আসলে জানতে চাচ্ছিলাম আপনি সেদিন ঠিক কেন আমার পাশে এসেছিলেন। আমি জানি আপনি সাদার মৃত্যুর ব্যাপারে কিছু জানতে চাচ্ছিলেন, কিন্তু কেন? ওকে কি আপনি আগে থেকেই চেনেন?
না, আমি ওকে কখনোই চিনতাম না।
তাহলে
আসলে চিন্তাম না বলে ভুল হবে, যেদিন রাতে আপনার সাথে ওর প্রথম দেখা হয় সেদিন আমিও প্রথম দেখেছিলাম ওকে। অনেক বছর আগের কথা, তো বয়স কম ছিল, ভালো কোনটা আর খারাপ কোনটা বুঝতাম না। তখন যেই বন্ধুদের সাথে মিশতাম ওরা তেমন ভালো ছিল না, অনেক বাজে অভ্যেস ছিল ওদের, আর তার সাথে আমিও সেসবে জড়িয়ে যাই।
কোন ধরনের বাজে অভ্যাসের কথা বলছো?
ড্রাগস।
আচ্ছা, তারপর?
তারপর আর কি, সারাদিন ওদের সাথে চলতাম, নেশা করতাম। নেশা করতে তো প্রচুর টাকার প্রয়োজন হয়, বাসা থেকে বারবার টাকা চাইতে ইচ্ছে করতো না আমার। আবার যদি মা কিছু সন্দেহ করে বসে, যদি সব জেনে যায়, তাই টাকা জোগাড় করার জন্য অন্য পথ বেছে নিলাম, সবাই মিলে একসাথে। কখনো কখনো চুরি করতাম, আবার কখনো ছিনতাই, এভাবেই চলত। সেদিন রাতে সাদার ফোন আর ব্যাগ যখন ছিনতাই হয়, সেই ছিনতাইকারীর দলের সাথে আমিও ছিলাম। আমি ওর ব্যাগটা নিই। এই বাড়িতে নতুন আসার পর যখন সাদার মৃত্যুর কথা শুনলাম, তখন থেকেই কেমন যেন লাগছিল আমার। তারপর ওদের বাসায় গিয়ে ওর ছবি দেখেই আমি চিনে ফেললাম। এরপর থেকে নিজের মনের ভেতরে কেমন যেন অপরাধ বোধ কাজ করতে থাকে।
আপনি কি এখনো সেসব কাজের সাথে জড়িত?
না না, ওসব ছেড়ে দিয়েছি অনেক আগেই।
তার মানে সেই ঘটনা থেকেই আপনার কৌতূহল, নাকি অন্য কোনো কারণ আছে?
না, আর কোনো কারণ নেই। বাট ওয়াই?
এমনি। আচ্ছা, আজ তাহলে আমি উঠি।
কুয়াশা।
প্রথম পর্বের পরে দ্বিতীয় পর্ব শেষ। অনেক রহস্য, অনেক ভয় আছে কাহিনীতে। সময় হাতে কম, তাই চলে যাচ্ছে একদম শেষ পর্বে। শেষ পর্বের পরে আবার ফিরব, সে পর্যন্ত সঙ্গেই থাকবেন। চলছে কুয়াশা এবিসি রেডিওতে, আর শারমিন আছি আপনার সাথে।
বাবু কান্না করছে হয়তো, একটু দেখে আসো না।
যাচ্ছি। বাবুর রুম তো ডান সাইডে, কিন্তু কান্না শব্দ আসছে বাম সাইড থেকে। কে কে ওখানে?
আমি।
সাদা, তুমি এখানে কিভাবে?
তুমি কেন আমার সাথে এমন করলে?
না না, আমি আবারও ভুল দেখছি।
না, তুমি ভুল দেখছো না। এই যে ভালো করেছি দেখো, আমি।
কিন্তু কিন্তু
তোমাকে ছেড়ে আমি কিভাবে যাই বলো? এই রুমে, এই রুমে তোমার সাথে কে ঘুমাচ্ছে? তোমার স্ত্রী, তাই না? না, আমি ছাড়া তুমি আর কারোর হতে পারবে না। দাঁড়াও, দেখাচ্ছি আমি।
না, তুমি আর কিচ্ছু করবে না, খবরদার বলছি।
কেন, কষ্ট হয় বুঝি? আমার জন্য কষ্ট হয় না?
ও আমার সন্তানের মা।
কেন আদনান, কেন?
আমার আমার কাছে এসো।
তুমি আর আমাকে ভালোবাসো না?
আমি শুধু তোমাকেই ভালোবাসি সাদা, তুমি কেন বুঝতে পারছো না? সেই শুরু থেকে এখন পর্যন্ত শুধু তুমিই আছো। সত্যি বলছে, এই যে এখন পেয়েছি, এখন যাবে কোথায়? আজই তোমার শেষ।
এই সামান্য পিস্তল দিয়ে আমার কিচ্ছু হবে না। কি করবে তুমি? গুলি করবে? করো। হ্যাঁ করো, গুলি করো।
সামনে আগাবে না, একদম সামনে আগাবে না বলছি। তাহলে আমি সত্যি সত্যি গুলি করবো।
কার সাথে কথা বলছো? এ কি, তোমার হাতে পিস্তল কেন?
সাদা, ও কোথায় গেল? কোথায় গেল?
সাদা কে? কে বলতে বলছো তুমি?
একটু আগে তো ছিল এখানে।
কেউ ছিল না একটু আগে, তুমি ভুল দেখেছো। এসো ঘুমোতে, এসো।
গুড মর্নিং মিস্টার আদনান, কেমন আছো তুমি?
ভালো না স্যার।
তোমাকে দেখে সেটা বোঝা যাচ্ছিল। বলো আবার কি হয়েছে?
আমি আবার সেই মেয়েটাকে দেখেছি, এবার একদম বাস্তব। আমার মনে হয় না এটা আমার কোনো ভুল স্যার। আপনি সাইকোলজির ভাষায় যাই বলেন না কেন, আমি এবার ওকে সত্যি সত্যি দেখেছি।
আচ্ছা ঠিক আছে, শান্ত হও, এই নাও একটু পানি খাও, অনেক বেশি অস্থির হয়ে পড়েছো তুমি। আচ্ছা এখন আমাকে ঘটনাটা খুলে বলো, কি হয়েছিল কালকে?
কালকে রাতে আমি কান্নার শব্দ শুনে ঘুম থেকে উঠে যাই, পাশের রুমে গিয়ে দেখি সেই মেয়েটি বসে আছে, কান্না করছে। আমি ভাবলাম এবারও হয়তো আমার কল্পনা, কিন্তু না, মেয়েটা উঠে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতে শুরু করলো। আমি যা বলি আবার আমাকে পাল্টা জবাব দেয়, বলে ও নাকি আমাকে ছাড়বে না। আমি এক পর্যায়ে ভয় পেয়ে যাই আর আমার পিস্তলটা হাতে নেই, ও তাতেও পিছপা হয় না।
তারপর সেই মেয়েটি কোথায় চলে গেল?
আমি জানি না, আমার চিৎকার শুনে আমার স্ত্রী ঘুম থেকে উঠে চলে আসে, এরপর আর আমি মেয়েটিকে দেখতে পাই না।
পুরো ব্যাপারটা তোমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে না আদনান? কাম অন আদনান, মেয়েটি তোমার কাছের কেউ ছিল, কিন্তু হুট করে চলে যায় সে। আগেও বলেছি এটা তোমার সাবকনশিয়াস মাইন্ডের ধারণা যে সে এখনো বেঁচে আছে, কিন্তু তুমি জানো যে সে মরে গেছে অনেক আগে। এই দুয়ে মিলে তুমি কোনোটাই ঠিক মতো নিতে পারছো না। আচ্ছা এক কাজ করো, তুমি কি মেয়েটার বাসা চেনো?
হ্যাঁ।
ওকে, আজ কিংবা কালকের ভেতর সেখানে যাও, মেয়েটার সাথে সামনাসামনি কথা বলো। মানে আমি বলতে চাইছি যে এমন এক কাজ করো যেন তোমার চোখ আর মস্তিষ্ক দুটোই একসাথে জানুক সে নেই, সে চলে গেছে। তাই যেখানে তার সাথে শেষ দেখা হয়েছিল কিংবা তার বাসায়, সেখানে যেতে পারো। ইট উইল হেল্প ইউ টু গেট ক্লোজার।
ওকে স্যার, আমি চেষ্টা করব। সাদা, সাদা তুমি আছো? ধুর, পাগলের মতো কি সব বলছি আমি, তুমি এখানে কিভাবে থাকবে? তুমি তো এই পৃথিবীতেই নেই, তবুও বারবার আমার মনে হয় আমি তোমাকে দেখি। জানি এটা আমার মনের ভুল, কারণ তুমি যে আসলে নেই এটা আমার চেয়ে আর কে ভালো বলতে পারে বলো? নিজেকে খুব চালাক মনে করতে তুমি, কিন্তু তোমার মতো বোকামি আমি আমার লাইফে আর দেখিনি। দেখতে যতটা সুন্দর ছিলে, বুদ্ধিতে ঠিক ততটাই বোকা ছিলে তুমি, খুব সহজেই সব কথা বিশ্বাস করে নিতে। দেখো তোমার ভালো মানুষই আজ তোমাকে কোথায় নিয়ে গেছে, তোমাকে মেরে কোনো আফসোস হয়নি আমার, শুধু একটু করুণা হয়েছিল।
আপনি সাদাকে খুন করেছেন?
কে?
আমি মিস্টার আদনান। এত ভয় পেয়ে গেলেন কেন?
না মানে
আমার শুরু থেকেই আপনাকে নিয়ে সন্দেহ হচ্ছিল, আমি জানতাম সাদার মৃত্যুর পেছনে আপনার হাত আছে, ও আত্মহত্যা করতে পারে না।
এসব কি বলছেন আপনি?
হ্যাঁ ঠিক বলছি, আমি সব শুনে ফেলেছি, আপনি আপনার অভিনয়টা এখন বন্ধ করতে পারেন।
আমার অভিনয় শেষ মানে তো তোমার জীবনও শেষ। কি ছোট জনাব, আমি মানা করেছিলাম না এসবে না জড়াতে, মুভি কিংবা বইতে এগুলো পড়তে খুব ভালো, কিন্তু বাস্তবে
কি করবেন আপনি?
আমার হাতে দেখছো এটা কি? ঠিক ঠিক ছয়টা বুলেট আছে এটার ভেতরে, তোমার জন্য ছয়টা না একটাই যথেষ্ট, তবে তুমি চাইলে আরেকটু উপহারও দিতে পারি।
চেষ্টা করেই দেখো।
তুমি?
হ্যাঁ আমি। এত সহজে চলে যাব ভেবেছো? বলেছিলাম না তোমাকে না নিয়ে আমি যাব না। আর তুমি কি করছো? আমারই ছাদে এসে আমারই জায়গায় দাঁড়িয়ে আমার কাছের মানুষকে হুমকি দিচ্ছ? তোমার সাহস দেখে অবাক হয়ে যাই, কিন্তু আফসোস তোমার মনের আশাটা পূর্ণ হবে না, ছয়টা বুলেট তাদের নিজেদের জায়গাতেই থেকে যাবে।
কি কি বলতে চাইছো তুমি?
এইখানে, ঠিক এইখানে দাঁড়িয়ে আমাকে খুন করেছিলে তুমি, আমার কি দোষ ছিল বলো? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, সব সময় ভালোবেসে তোমার কাছে থাকতে চেয়েছিলাম, আর তুমি সব শেষ করে দিয়েছো, একের পর এক মিথ্যে বলে গেছো শুধু।
খবরদার, খবরদার আমার কাছে আসবে না।
আর আমি তোমাকে বিশ্বাস করে গিয়েছি প্রতিবার।
আমার কাছে আসতে মানা করছি, আমি কিন্তু গুলি করে দেবো সত্যি সত্যি।
কেন তুমি এমন করলে বলো? আমাকে কেন বাঁচতে দিলে না? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তোমার ব্যক্তিগত জীবনেও কোনো বাধা সৃষ্টি করিনি।
আমার আমার কাছে আসতে মানা করছি।
ধোকা দিয়েছো তুমি আমাকে, শুধু আমাকেই না তোমার স্ত্রীকেও,
এমনকি তোমার সন্তানকেও। এত সুন্দর একটা সংসার তোমার, কেন এমন করলে তুমি? ওদের সাথে কেন অন্যায় করছো? ওরা তো এটা ডিজার্ভ করে না। তোমার স্ত্রীর সাথেও প্রতারণা করেছো তুমি, এখনো করছো। আমি বলেছি না, তোমার এই গুলি আমার কিচ্ছু করতে পারবে না। একবার তো মেরেছ, নিজের হাতে খুন করেছ আমাকে, আর কতবার খুন করবে? এবার আমার পালা।
আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার মেয়েটা আমার জন্য অপেক্ষা করছে ঘরে, আমাকে যেতে দাও প্লিজ।
হ্যাঁ, তোমাকে ঠিক যেতে দেব, যেতে দেবার জন্যই তো এখানে নিয়ে এসছি তোমাকে।
এটা কি করলে তুমি?
ঠিক সেটাই করেছি যেটা ও আমার সাথে করেছিল।
তুমি আত্মহত্যা করনি? আদনান তোমাকে খুন করেছিল?
হ্যাঁ, ওর সাথে আমার সম্পর্কটা বেশ দূর পর্যন্ত গড়িয়ে যায়। প্রচন্ড ভালোবাসতাম ওকে, ও যা বলতো বিশ্বাস করে নিতাম। কিন্তু একদিন আমি যখন ওর বাসায় ছিলাম, তখন হুট করে একটা ফোন আসে। ও আশেপাশে না থাকায় জরুরি ফোন হতে পারে ভেবে আমি সেটা রিসিভ করি। হ্যালো বলতেই ওপাশ থেকে মিষ্টি একটা কণ্ঠে একটা বাচ্চা বাবা বাবা বলে ডাকতে থাকে। ব্যাস, ও সত্য ধরা পড়ে যায় আমার কাছে। আমি জানতাম না ও বিবাহিত। ওকে জিজ্ঞেস করলে ও অনেকভাবে আমাকে মিথ্যে বুঝিয়ে ব্যাপারটা এড়িয়ে যায়, কিন্তু আমার মনের ভেতরের খচখচানিটা থেকেই যায়। আমি ও সম্পর্কে খোঁজ খবর লাগাই, তখন জানতে পারি ও আসলেই বিবাহিত। ওর স্ত্রী তার চাকরির জন্য সন্তান নিয়ে ঢাকার বাইরে চিটাগাঁয়ে থাকে। অনেক সুখী পরিবার ওদের। কিন্তু আদনান প্রতারণা করে বেড়ায় ওর স্ত্রীর সাথে। এসব জানতে পেরে আমি একদিন রাতে আদনানকে এখানে, মানে আমাদের ছাদে আসতে বলে খবর পাঠাই। ও আসে, তখন ওকে সব প্রমাণ দেখিয়ে দিই, ওর মিথ্যে ধরা খেয়ে যায়। আমি ওর স্ত্রীকে সব জানিয়ে দিতে চাই, কিন্তু ও রাজি হয় না। ও কিছুতেই আমাদের সম্পর্কের কথা ওর স্ত্রীকে জানাতে চায় না। আমি জোর করি, ওর সাথে আমার তর্ক বিতর্ক চলতেই থাকে। তারপর এক পর্যায়ে ইচ্ছার থেকে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
এরপর বেশ কিছুদিন কেটে যায়, সবকিছু একদম স্বাভাবিকভাবে চলতে থাকে। রায়হান এখনো প্রতি রাতে সাদার জন্য ছাদে বসে অপেক্ষা করতে থাকে, কিন্তু সাদা আর আসে না। রায়হান ভাবতে শুরু করে, হয়তো সাদার যা দরকার ছিল তা সে পেয়ে গেছে। ওর খুনির বিচার ও নিজে করেছে, ওর প্রয়োজন শেষ, তাই হয়তো আর আসবে। কিন্তু এক রাতে
এসেছো, অনেকদিন পরে এলে। আচ্ছা, তুমি এখন আর ছাদে আসো না কেন?
আসতাম, তোমার জন্য অপেক্ষা করতাম এখানে বসে রাতের পর রাত, কিন্তু তুমি আসতে না।
কেন অপেক্ষা করতে আমার জন্য?
সব বুঝেও কেন না বোঝার ভান করো? আচ্ছা, আমার উপর কি তোমার কোনো রাগ আছে?
রাগ কেন থাকবে?
আমি সেদিন রাতে ওরকম বাজে একটা কাজ না করলে হয়তো তোমার কোনো দিন আদনানের মতন একটা ছেলের সাথে পরিচয় হতো না।
না, যা হবার তা হয়ে গেছে, কিন্তু তুমি আমায় অনেক সাহায্য করেছ। এখন মনে হচ্ছে মনের ওপর থেকে সব বোঝা সরে গেছে, আগে সেই কষ্টটা এখন আর নেই।
শুনে খুব খুশি হলাম। জানো, তোমাকে আজ খুব সুন্দর লাগছে।
আমার ভীষণ একা একা লাগে জানো।
আমারও মাঝে মাঝে, কিন্তু আমি তো আছি তোমার সাথে।
কোথায়? নেই তো।
এই যে,
সব সময় থাকো না কেন?
আমি তো থাকতে চাই।
চলে এসো আমার কাছে।
নিয়ে যাও তবে।
হঠাৎই বিকট শব্দ পেয়ে সবাই রায়হানদের বাড়ির সামনে ভিড় জমায়। রায়হানের নিস্তেজ লাশ পড়ে আছে সেখানে। সাদা কি তবে তার মৃত্যুর প্রতিশোধ নিল, নাকি রায়হানকে নিয়ে শুরু করল তাদের নতুন এক জীবন, যে জীবনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কে জানে কত কিছু তো রয়ে যায় রহস্যের ভেতর। এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার গল্প, যার নাম ছিল মেয়েটির নাম সাদা। লিখেছেন জাসিয়া বিদ্যাশামীম, নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিলেন খন্দকার গালিব। আর জানিয়ে দিচ্ছি আজকের গল্প যারা যারা অভিনয় করেছেন তাদের নাম। রাহানা চরিত্রে অভিনয় করেছেন রেহান, নূরজাহানের চরিত্রে সাকিব, সাদার চরিত্রে অভিনয় করেছেন শেনিলা, তারার চরিত্রে নিতুল, আদনানের চরিত্রে নীরব, তহিরের চরিত্রে রাফিজ, রাফির চরিত্রে শুদ্ধ, মিলির চরিত্রে অভিনয় করেছেন জাসিয়া, শশীর চরিত্রে রাফতি এবং সুকান্ত চরিত্রে অভিনয় করেছেন সেতু। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে আবারও ঠিক একই সময়ে কুয়াশা এক্সপ্রেস এবং কুয়াশা নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন আর ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.